ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাগুলির খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসেন। প্রথমে ইসরায়েল ফিলিস্তিনি প্রসঙ্গ। রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান যে গাজায় মারণাত্মক এই হামলা বন্ধের এক্ষুনি তার কোন পরিকল্পনা নেই। ইসরায়েলি বিমান বাহিনী তিনটি ভবন গড়িয়ে দেবার পর অন্তত 42 জনের মৃত্যুর পর তিনি এই মন্তব্য করেছেন। সোমবারের লড়াই শুরু হবার পর থেকে যাবৎ 58 শিশু এবং 22 জন মহিলা সহ 192 জন ফিলিস্তিনি জনগণের মৃত্যু হয়েছে। অন্যদিকে একটি 6 বছরের শিশু সহ 10 জন ইসরায়েলি জনগণ প্রাণ হারিয়েছেন। দেশবাসীর উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, পুরো শক্তি দিয়ে আমরা লড়াই চালিয়ে যাব, এতে কিছুটা সময় লাগবে। টেলিভিশনের সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আইন শৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনতে যা প্রয়োজন তা আমরা করব। আমরা হামাসের ক্ষমতা খর্ব করতে বদ্ধপরিকর, এমনি খর্ব করা হবে যে তারা যেন সন্ত্রাসী তৎপরতা আর চালাতে না পারে। তিনি গাজা সিটিতে আল জাজিরা টিভি স্টেশন এবং অ্যাসোসিয়েটেড প্রেসের দপ্তর সম্মিলিত 12-তলা ভবন ধ্বংসের কথা সমর্থন করেন। তিনি বলেন, এই ভবনে হামাস তাদের গোয়েন্দা তৎপরতা পরিচালনা করত। অ্যাসোসিয়েটেড প্রেসের সিইও গ্যারি প্রুইট এক বিবৃতিতে জানান, তাদের সংবাদ সংস্থাটি ইসরায়েলের এহেন বর্বর হামলায় বিস্মিত ও আতঙ্কিত। ফিলিস্তিনি ইসরায়েল সংঘাতে ফিলিস্তিনিদের সমর্থনে ইউরোপের বিভিন্ন শহর ও বিশ্বের অন্যত্র হাজার হাজার প্রতিবাদকারী বিক্ষোভে অংশ নিয়েছেন। প্যারিসে সমাবেশের উপরে নিষেধাজ্ঞা থাকলেও ফিলিস্তিন পন্থী বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করতে হয়। কর্তৃপক্ষ সেখানে চরম ইহুদি বিরোধী সহিংসতার আশঙ্কা করছেন। স্বরাষ্ট্র দপ্তরে জানায়, প্রায় 2,500 থেকে 3,000 সদস্যের একটি প্রতিবাদী দল রাজধানীর উত্তরে সমবেত হন। কতিপয় সমর্থক নিরাপত্তা বাহিনী লক্ষ্য করে পাথর নিক্ষেপ ও পথে পথবন্ধকতার সৃষ্টি করে। আবার অনেকেই স্লোগান তোলে, ইসরায়েলে বেরিয়ে যাও, প্যালেস্টাইন মুক্ত হোক। ইসরায়েল ফিলিস্তিনিদের মারণাত্মক সংঘাত প্রশমনের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রবিবার মধ্যপ্রাচ্যে তাঁর শীর্ষ প্রতিপক্ষ ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন কাতার, সৌদি আরব ও ফ্রান্সের সঙ্গে আলোচনার পর কূটনৈতিক মিশনে ডেনমার্কের পথে রওনা হয়ে যান। হামাস সন্ত্রাসী গ্রুপটির উপর ইরানের পরেই কাতারের সর্বোচ্চ প্রভাব রয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন তাঁর ফোনালাপে সকল পক্ষকে উত্তেজনা প্রশমনে এবং সহিংসতা বন্ধের আহ্বানের পুনরাবৃত্তি করেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এক সপ্তাহব্যাপী দুটি পক্ষের লড়াই অবিলম্বে বন্ধের আবেদন জানিয়েছেন। নিরাপত্তা পরিষদে ভাষণে মিস্টার গুতেরেস বলেন, এই লড়াই অবশ্যই অবিলম্বে থামাতে হবে। চীন, নরওয়ে ও তিউনিসিয়া রবিবারের পরিষদের আয়োজন করে। বর্তমান নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়ি সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে বক্তব্য রাখেন তিউনিসিয়া, নরওয়ে, জর্ডান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। পরিষদের সদস্যরা 70 লড়াই বন্ধের আবেদনে জানালেও বিবাদমান দুটি দল উত্তেজনা প্রশমনের কোন ইঙ্গিত দেখায়নি।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের কার্যক্রম শীঘ্রই শেষ হয়ে যাবে স্বল্পতার কারণে। করোনার দ্বিতীয় ডোজ নিয়ে সরকার এখন উদ্বিগ্ন। ঢাকা থেকে শুনুন আমির খসরুর একটি রিপোর্ট।
খুব অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যাবে অ্যাস্ট্রাজেনেকা ব্যবহারের মাধ্যমে ভ্যাকসিন কার্যক্রম। এই পরিস্থিতিতে করোনার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রাখা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে সরকার। সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক সংবাদ মাধ্যমকে বলেছেন, দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়ে তিনি চিন্তিত।
আমরা
চীন রাশিয়া যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের সাথে ভ্যাকসিন পাওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যোগাযোগ চলছে, তবে চূড়ান্ত কোনো ফলাফল এখনো পাওয়া যায়নি। চীন থেকে উপহার হিসেবে পাওয়া 5 লাখ ডোজ ভ্যাকসিন 25 মে থেকে দেয়া শুরু হবে। এদিকে সরকারের সংস্থা আইইডিসিআর জানিয়েছে, বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ছাড়াও দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য ও নাইজেরিয়ার ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। 6 জন বাংলাদেশির ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ভারতে করোনা পরিস্থিতির উন্নয়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধ রাখার কথা জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী দূরপাল্লার গণপরিবহন আরও কিছু সময় বন্ধ রাখার সুপারিশ করেছেন। এদিকে দেশে গত 24 ঘন্টায় করোনায় 32 জনের মৃত্যু এবং 1058 জনের আক্রান্ত হয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
নারদা কেলেঙ্কারির জের এখনো যায়নি। ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআই পশ্চিমবঙ্গের 2 জন মন্ত্রী, 1 জন এমএলএ ও কলকাতার প্রাক্তন মেয়রকে গ্রেফতার করেছে। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর একটি রিপোর্ট।
নারদ কেলেঙ্কারির জেরে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আজ সকালে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের 2 মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখার্জি এবং বিধায়ক মদন মিত্র ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে। সকালে বিশাল কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে সিবিআই এই 4 জনের বাড়িতে হানা দেয় এবং তাদের তুলে নিয়ে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে নিয়ে যায়। খবর পেয়ে তৃণমূলের সমর্থকেরা নিজাম প্যালেসে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাত থেকে ওদের ছিনিয়ে আনার জন্য গেট ভেঙে ভেতরে ঢুকতে চায়। যথেচ্ছ ঢিল পাটকেল কাঁচের বোতল কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয়। গোটা এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। চতুর্দিকে টায়ার পোড়ানো হয়। বেলা 11টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা নিজাম প্যালেসে গিয়ে হাজির হন। 15 তলায় তাঁর সহকর্মীদের সঙ্গে তিনি বসে থাকেন। দাবি করেন তাঁকেও যেন গ্রেপ্তার করা হয়। মমতা টানা 6 ঘন্টা ওখানে বসে থাকার পর বেরিয়ে যান। ইতিমধ্যে সিবিআই ওই 4 জনকে ভার্চুয়াল শুনানির জন্য আদালতে ভিডিওর মাধ্যমে হাজির করে এবং 14 দিনের জেল হেফাজত চায়। কিন্তু বিচারক বলেন, চার্জশিট তৈরি হয়ে যাওয়ার পর জেল হেফাজতের দরকার কি? সন্ধ্যে 7টা নাগাদ বিচারক 4 জনেরই জামিনের আবেদন মঞ্জুর করেন। এই ব্যাপারে সর্বত্র নিন্দার ঢেউ বয়ে গিয়েছে। এমনকি সিপিএম, যারা এতদিন বিজেপি ও তৃণমূলের আঁতাতের কথা বলে আসছিল, তারাও এই সময় এই গ্রেপ্তারের তীব্র নিন্দা করে। সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র বলেন, এই করোনা আবহে যখন সবাই মানুষের জীবন নিয়ে চিন্তিত, তখন পুরো ব্যাপারটার অভিমুখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই গ্রেপ্তার সমর্থনযোগ্য নয়। কংগ্রেস নেতা অধীর চৌধুরীও এর তীব্র নিন্দা করেছেন। রাজ্যপাল জগদীপ ধনখড় অবশ্য পুরো ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করে একের পর এক টুইট বার্তা ছাড়তে থাকেন। তৃণমূল সমর্থকেরা এরপর রাজভবনে গিয়ে বিক্ষোভ দেখান। সারাদিন কলকাতায় অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল। ওদের জামিনের আবেদন মঞ্জুর হওয়ার পর আস্তে আস্তে তৃণমূল সমর্থকেরা যে যার জায়গায় ফিরে যান। তবে এই নিয়ে আরও জল ঘোলা হবে বোঝাই যাচ্ছে, কারণ এখনও সিবিআই একই দোষে দোষী মুকুল রায় ও শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করেনি, যদিও তারাও নারদ অভিযানে গুপ্ত ক্যামেরায় ঘুষ নিয়েছেন দেখা গিয়েছে। অভিযোগ, ওরা বিজেপিতে যোগ দেওয়ায় রক্ষা কবচ পেয়ে গিয়েছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ রেজিস্টার্ড নার্সদের ইউনিয়ন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বা সিডিসির ঘোষণা যে দুবার টিকা নেওয়া জনগণের বেশিরভাগ ক্ষেত্রে মাস্ক পরতে হবে না, তারা তার সমালোচনাও করেছে ও তার প্রতি নিন্দা জ্ঞাপন করে। ইউনিয়নের নির্বাহী পরিচালক বানি কাস্টিলো এক বিবৃতিতে জানান, সিডিসির নতুন বিধিমালা বিজ্ঞানসম্মত নয়। এই নীতিমালা জনস্বাস্থ্যকে রক্ষা করবে না, সমগ্র দেশ জুড়ে রোগী, নার্স এবং অন্যান্য সম্মুখভাগের কর্মচারীদের ঝুঁকির মুখে ফেলবে। বিবৃতিতে বলা হয়, প্রতিরক্ষামূলক পদক্ষেপ শিথিল করার সময় এটা নয়। আমরা বিস্মিত যে সিডিসি সেই কাজটি এমন সময় করেছে যখন আমরা শতাব্দীর সবচেয়ে ভয়াবহ মহামারীর কবলে এখনো রয়েছি। পোপ ফ্রান্সিস রবিবার এক বিশেষ প্রার্থনায় বার্মার জনগণকে ক্ষতিকারক প্রভাবের মুখেও নিরাশ না হতে এবং বিভক্ত না হতে আবেদন জানিয়েছেন। নেত্রী অং সান সু চির নেতৃত্বে পরিপূর্ণ গণতন্ত্রের পথে সফলতার এক পর্যায়ে সামরিক বাহিনী 1 ফেব্রুয়ারি অসামরিক সরকারকে অপসারণ করে সামরিক আইন জারি করে এবং দেশে রক্তাক্ত দমন অভিযান শুরু হয়। পোপ ফ্রান্সিস 2017 সালে বার্মা সফর করেন। বারংবারই সামরিক অভ্যুত্থানের তিনি নিন্দা জানিয়েছেন এবং রবিবার এই বিশেষ প্রার্থনার আয়োজন করেন। এবং দক্ষিণাঞ্চলে ভারতের উপকূলে আরব সাগরে স্ফীত প্রচন্ড ঘূর্ণিঝড় বর্তমানে ঘণ্টায় 87 মাইল বেগে ধেয়ে আসছে, যার প্রভাবে ইতিমধ্যে ভারী বর্ষণ ও প্লাবন্য দেখা দিয়েছে উপকূলীয় এলাকায় এবং 6 জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা বহুগুণ বাড়বে বলে অনুমান করা হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর জানায় এই মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় তাপ্তাই মঙ্গলবার ভোরের দিকে গুজরাট রাজ্যে আঘাত হানবে। ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ তৎপরতা লকডাউনের কারণে বিশেষভাবে বাধাপ্রাপ্ত হবে। এছাড়াও দেশটির করোনার বিরুদ্ধে লড়াইয়ের অভিযানও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যখন ভারতে প্রতিদিন মৃত্যুর রেকর্ড সৃষ্টি হচ্ছে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
করোনা ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ ব্যাপী চলমান লকডাউনের মধ্যে 22 কার্যদিবসে ভার্চুয়াল শুনানির পর 40,000-এর উপর কারাবন্দীর আসামিকে জামিন মঞ্জুর করেছে নিম্ন আদালত। সোমবার সংবাদ মাধ্যমের খবরে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানকে উদ্ধৃত করে এমন তথ্য জানিয়ে বলা হয়েছে, জামিনপ্রাপ্তদের মধ্যে 530 জন শিশুও রয়েছে। তিনি বলেন, বিগত 12 এপ্রিল দ্বিতীয় দফায় ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর 16 মে পর্যন্ত মোট 22 কার্যদিবসে সারাদেশে নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালে 74,428টি বিচারাধীন মামলায় জামিনের দরখাস্তের উপর ভার্চুয়াল শুনানি শেষে 44,004 জন হাজতিকে জামিন দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিশিষ্ট মানবাধিকার কর্মী জিয়া হাবিব ভয়েস অফ আমেরিকাকে বলেন, করোনাকালে বিচারাধীন মামলার আসামিদের জামিন পাওয়া একটি সুখবর। তিনি বলেন,
এই জামিনে যারা মুক্তি পেয়েছেন এটা এই মুহূর্তে কারাবন্দীদের মানবাধিকার এর জন্য খুবই একটা ভালো খবর। কিন্তু কথা হচ্ছে যে এই যে ভার্চুয়াল কোর্টে শুধুমাত্র জামিন শুনানি ছাড়া অন্য কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুনানি করা সম্ভব হচ্ছে না। যেমন মামলা ফাইলিং এর ব্যাপারে ভার্চুয়াল কোর্টে বা সরাসরি আদালতে এখনো কোনো ব্যবস্থা নেই এবং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আদালত বন্ধ থাকার কারণে জমি জমা সংক্রান্ত বিরোধ, দখল, ভূমিদস্যুদের তৎপরতা বেড়ে গেছে। এইসব বিষয়ে এডিএম কোর্টগুলোতে যে মামলা দায়েরের ব্যবস্থা ছিল সেটাও বন্ধ রয়েছে, ফলে সারা দেশে বিচারপ্রার্থী মানুষের অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। ভার্চুয়াল কোর্টে যেভাবে জামিন গুলো শুনানি হচ্ছে ঠিক সেভাবে ক্রমান্বয়ে নিম্ন আদালতগুলোতে অ্যাকচুয়াল কোর্ট চালু করার জন্য আইনজীবীরা দাবি জানিয়ে আসছেন। কারণ বিচার ব্যবস্থা বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটা একটা গুরুত্বপূর্ণ অর্গান, এই অর্গানকে কোনোভাবে বন্ধ রাখা যায় না। যেমন থানা বন্ধ রাখা যায় না, যেমন হাসপাতাল বন্ধ রাখা যায় না, ঠিক সেভাবে আদালতকেও পুরোপুরি বন্ধ রাখা যায় না। সেজন্য অনেক সময় দেখা যাচ্ছে যে ভিকটিমরা আদালতে যাচ্ছে, তার মামলা করতে পারছে না। এই জন্য মানবাধিকার এর দৃষ্টিকোণ থেকে আমি মনে করি প্রত্যেকটি নিম্ন আদালতে মামলা দায়ের এবং জরুরি শুনানি গুলো, বিশেষ করে নিষেধাজ্ঞা শুনানি এবং মানুষের গুরুত্বপূর্ণ মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনাগুলো যাতে দ্রুত মানুষ আইনের আশ্রয় পায় সে ব্যাপারে দৃষ্টিপাত দেওয়ার জন্য আমি সরকারের প্রতি এবং মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
এর আগে প্রথম দফায় ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর 2020 সালের 11 মে থেকে 14 আগস্ট পর্যন্ত 58 কার্যদিবসে সারা দেশে নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালের ভার্চুয়াল শুনানিতে মোট 1,47,339টি বিচারাধীন মামলার জামিনের দরখাস্তের উপর শুনানি শেষে শিশু সহ 72,229 জন হাজতিকে জামিন মঞ্জুর করা হয়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
প্রবল ঘূর্ণিঝড় তাকতে ভারতের মহারাষ্ট্র, কেরালা ও কর্ণাটক রাজ্যের উপকূল তছনছ করে পশ্চিমে গুজরাতের দিকে এগিয়ে চলেছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিল, গুজরাতের পোরবন্দর থেকে মাহুমের মধ্যবর্তী অঞ্চলে রাত 8টা থেকে 11টার মধ্যে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, কিন্তু এখন ভারতীয় সময় রাত সোয়া আটটাতেও তাকতে গুজরাত অভিমুখে চলেছে এটুকুই জানা গিয়েছে। সম্ভবত আরও রাত হবে তার স্থলে আছড়ে পড়তে। এর মধ্যেই এই ঘূর্ণিঝড়ে 10 জনের মৃত্যু হয়েছে, অসংখ্য লোক এখনও নিখোঁজ। মহারাষ্ট্রের রাজধানী শহর মুম্বাইয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল, সমুদ্রের উপর দিয়ে যে পথ গিয়েছে বন্ধ ছিল তাও। ঘূর্ণিঝড়ের দাপট বেশ কিছু উপকূল এলাকায় বোঝা গিয়েছে, প্রবল বৃষ্টিতে বহু রাস্তা বহু এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। তবে ঘূর্ণিঝড়ের কেন্দ্রবিন্দু যাকে আই অফ স্টর্ম বলে তা সমুদ্রের দিকে ছিল বলে স্থলভাগ অনেকটাই বেঁচে গিয়েছে। গুজরাতে বহু লোককে সরিয়ে নেওয়া হয়েছে, প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে, তবে প্রকৃতির খেয়ালে কী হয় তার জন্য গুজরাত তথা গোটা দেশ আশঙ্কার প্রহর গুনছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সহিংসতায় বাইডেন প্রশাসন সমর্থন করার প্রতিবাদে আমেরিকান মুসলমানদের সংগঠনগুলো রোববার হোয়াইট হাউসের ভার্চুয়াল ঈদ উদযাপনী অনুষ্ঠান বর্জন করেছেন। বিশ্বজুড়ে মুসলমানদের সবচেয়ে আনন্দ এবং উদযাপনের দিন হচ্ছে ঈদ উল ফিতর। তবে এবছর শুধু করোনা মহামারী নয়, ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে ভয়াবহ সংঘাত মুসলিম সম্প্রদায়ের ঈদ আনন্দকে নষ্ট করে দিয়েছে। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের কারণে বেশ কিছু আমেরিকান মুসলিম সংগঠন রবিবার হোয়াইট হাউসের ভার্চুয়াল ঈদ উদযাপন অনুষ্ঠান বর্জন করেছে। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনের রবার্ট ম্যাককা বলেন,
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বাইডেন প্রশাসনের ক্রমবর্ধমান এবং হতাশাজনক প্রতিক্রিয়ার কারণে আমেরিকার অন্যান্য মুসলিম সংগঠনগুলোর মতো কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস হোয়াইট হাউসের ভার্চুয়াল ঈদ উদযাপন বর্জন করছে।
1996 সাল থেকে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন শুরু করেছিলেন হোয়াইট হাউসের ঈদ উদযাপনের এই ঐতিহ্য। পরবর্তীতে আমেরিকান প্রেসিডেন্টরা হোয়াইট হাউসে ইফতার বা রমজানের রোজা ভাঙার অনুষ্ঠান করে আসছেন। এবছর প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন ঈদ আয়োজন করেন।
আমরা লক্ষ লক্ষ আমেরিকান মুসলিমের মধ্যে এই দিনের চেতনা দেখতে পাই, যারা আমাদের দেশকে প্রতিদিন আরো শক্তিশালী করে তুলছেন, সাহসী সামনের কাতারের কর্মীর কাজ করা সহ নানাভাবে।
প্রেসিডেন্ট বাইডেন স্বীকার করেন যে ইসরায়েল প্যালেস্টাইনের দ্বন্দ্ব সারা বিশ্বে মুসলমানদের উপর ভারী একটি বোঝা।
আমার প্রশাসন ফিলিস্তিন, ইসরায়েল এবং অন্যান্য আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করে টেকসই শান্তি প্রতিষ্ঠার প্রয়াস অব্যাহত রেখেছে।
শনিবার ওয়াশিংটন, নিউ ইয়র্ক এবং বোস্টন সহ যুক্তরাষ্ট্রের বড় বড় শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনে বাইডেন প্রশাসনকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার দাবি জানান তারা। শেহান এসিকি একজন ফিলিস্তিনি আমেরিকান, তার মতে, ইসরায়েল আত্মরক্ষা করেছে এমন মন্তব্য করে ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে বলেন, এই সংঘাত হামাসের পূর্ব পরিকল্পিত ঘটনা।
This is not the first time that Hamas
এটাই প্রথম বার নয় বেসামরিক ফিলিস্তিনিদের সামনে রেখে হামাস ইসরায়েলি বেসামরিক লোকদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।
সপ্তাহের শেষের দিকে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন। বাইডেন প্রশাসন ইতিমধ্যেই এ অঞ্চলে দূত প্রেরণ করেছে। উইলসন সেন্টারের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক মেরিসা খুরমা বলেন,
যুক্তরাষ্ট্রকে সবচেয়ে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে এই সহিংসতা বন্ধ হওয়াটা নিশ্চিত হয় এবং যাতে আমরা না দেখি এই সংঘাত আবার জেগে ওঠে।
সহিংসতার আগে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে স্থগিত থাকা শান্তি আলোচনা পুনরায় শুরু করবার সামান্য চেষ্টাও করেছিলেন। এখন তিনি কেবলমাত্র আমেরিকান মুসলমানদের দ্বারাই নয়, সেটি করার জন্য ডেমোক্রেটিক দলের প্রগতিশীল আইন প্রণেতাদেরও চাপে রয়েছেন। প্যাটসি উইদা কুশাওয়ার প্রতিবেদন থেকে সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
আনিস আহমেদ একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
2014 সালের পর থেকে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সীমান্তে এবার সবচেয়ে মারাত্মক লড়াইয়ে হতাহতের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে জাতিসংঘ সম্প্রতি সতর্ক করে দিয়েছে যে এই সংঘাতের কারণে পুরোদমে যুদ্ধ বেঁধে যেতে পারে। সপ্তাহান্তে মুসলমান এবং ইহুদি উভয়ের কাছে পবিত্র জেরুজালেমের আল আকসা মসজিদের অশান্ত অবস্থার কারণে ইসরায়েল এবং গাজায় হামাস জঙ্গিদের মধ্যে প্রায় বিরতিহীন রকেট নিক্ষেপের ঘটনা ঘটল। আম্মান থেকে ডের গেভলাক তার প্রতিবেদনে বলছেন, কোন রকম সন্ধির সম্ভাবনা ক্রমশই হারিয়ে যাচ্ছে। পর্যবেক্ষকরা বলেছেন, মুসলমানদের রোজার মাসের কারণে এই বৈরিতা বৃদ্ধি পায়, যার সঙ্গে ছিল পূর্ব জেরুজালেমে উগ্র ডানপন্থী ইসরায়েলিদের মিছিল, শেখ জারা পাড়ায় ইহুদি বসতিকারীদের দ্বারা ফিলিস্তিনি পরিবারকে উৎখাত করার হুমকি এবং আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি নামাজিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ। ফিলিস্তিনের যে নির্বাচন বিগত 15 বছরের মধ্যে এই প্রথমবার হবার কথা ছিল, সেটি বাতিল করার বিষয়ে সেখানকার নেতা মাহমুদ আব্বাসের সিদ্ধান্ত হতাশা আরও বাড়িয়ে তুলেছে। ইসরায়েলের সঙ্গে 1994 সালে যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় তার অধীনে জেরুজালেমে মুসলিম ও খ্রিস্টান পবিত্র স্থানগুলো দেখাশোনার দায়িত্ব হচ্ছে জর্ডানের উপর। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি গত সপ্তাহে গোড়ার দিকে ওয়াশিংটন সফরে এসেছিলেন। তিনি এই উত্তেজনা হ্রাসের আহ্বান জানান।
আমরা জর্ডানে বলেছি যে জেরুজালেম হচ্ছে বিপদ রেখা এবং তাই জেরুজালেমের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাটা খুবই জরুরি। ঠিক এখন আমাদের লক্ষ্য হচ্ছে এটা নিশ্চিত করা যে এই উত্তেজনার তীব্রতা যেন বন্ধ হয়।
জর্ডানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারওয়ান মোয়াশের সিএনএন কে বলেন, কোন রকম সম্ভাবনা সম্পর্কে তিনি নৈরাশ্যবোধ করছেন।
এইমাত্র পূর্ব জেরুজালেমে 2.5 লক্ষ বসতি স্থাপনকারী রয়েছে, আর যখন দুই রাষ্ট্র সমাধানের কথা বলা হলো, আমরা কিভাবে দুটি সম্প্রদায়কে আলাদা করব? আন্তর্জাতিক সম্প্রদায় যদি রাজনৈতিক সমাধানের উপর গুরুত্ব দেয় তবে এই দখল বন্ধ করতে হবে। আমরা এরই মধ্যে দেখেছি ফিলিস্তিনিরা যে এলাকায় থাকে সেখানে তারা সম অধিকার দাবির ব্যাপারে তাদের আচরণের পরিবর্তন এনেছে।
জর্ডানি বিশ্লেষক লাবিব কামহাওয়ি ভয়েস অফ আমেরিকাকে বলেন, গত 4 বছরে সাবেক ট্রাম্প প্রশাসন যখন ফিলিস্তিনিদের বিষয়কে একেবারে গুরুত্বহীন করে তুলেছিল, তারপর জেরুজালেমে ফিলিস্তিনিরা তাদের দুঃখ দুর্দশার বিষয়টির প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করে। প্রেসিডেন্ট জো বাইডেন ইরান, চীন ও জলবায়ুর দিকে মনোযোগ নিবদ্ধ করেন, অথচ হামাস ও ইসরায়েলের মধ্যে সমস্যা আরো তীব্র হয়ে উঠছে। লাবিব কামহাওয়ি বলেন,
আমেরিকানরা এখন কিছু একটা করবে। হামাসের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা নেতানিয়াহুর পক্ষে গেল, তা না হলে জেরুজালেমের পরিস্থিতি ফিলিস্তিনিদের পক্ষেই ছিল। আমেরিকানরা ইসরায়েলিদের দ্রুত পাল্টা ব্যবস্থা নিতে চাপ দেবে এবং তারপর বিষয়টি সে পর্যন্ত বন্ধ রাখবে যতক্ষণ না তারা আরো সক্রিয় ভূমিকা পালনে প্রস্তুত হয়।
যুক্তরাষ্ট্র অবশ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী হ্যাডি আমারকে এই সহিংসতা দমনের লক্ষ্যে ইসরায়েলি ও ফিলিস্তিনি নেতাদের সঙ্গে দেখা করতে সেখানে পাঠায়। তবে যেমনটি কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সারা ইয়েক্রেস বলছেন, যুক্তরাষ্ট্রের সুবিধা অনেকখানি সীমিত কারণ হামাসের সঙ্গে তাদের কোনো সরাসরি যোগাযোগই নেই। দুবাইয়ের দি ন্যাশনাল সংবাদপত্রকে ইয়েকেস বলেন, আগ্রাসন অব্যাহত রাখার পরও হামাসের তেমন কিছু হারাবার নেই এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি তার সমর্থন তুলে নেবে তেমন সম্ভাবনাও নেই। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টস বলেন, সম্পূর্ণ নিস্তব্ধ না করা পর্যন্ত তারা গাজায় তাদের সামরিক তৎপরতা বন্ধ করবে না।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে যে উপগ্রহগুলি থেকে সংগ্রহ করা তথ্য কয়েক মাস বা কয়েক বছর আগে থেকে আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের পূর্বাভাসিতে সহায়ক হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন যে আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের জন্য এই বছরটি খুবই ব্যস্ত একটি বছর ছিল। তবে এখন নাসার বিজ্ঞানীরা বলছেন যে আগ্নেয়গিরি থেকে আগাম আগুনের পূর্বাভাস পাওয়া গেলে অনেক মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হবে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকা সংবাদদাতা আরস আরবাসাদি তারই প্রতিবেদনে জানাচ্ছেন যে গুয়াতেমালার পাকুয়া আগ্নেয়গিরির এক পাশ দিয়ে লাভার স্রোত বয়ে যাচ্ছে। স্থানীয় ত্রাণ গোষ্ঠীগুলি বলছে আপাতত লাভা আশেপাশের কোন জনবসতির দিকে অগ্রসর হচ্ছে না, তবে এটি যদি দিক পরিবর্তন করে সেক্ষেত্রে কিন্তু তা হতে পারে। আলাস্কা বিশ্ববিদ্যালয়ের গবেষক তার্সিলো গিরোনা ভবিষ্যতে আগ্নেয়গিরির কার্যকলাপ শনাক্ত করার মাধ্যম হিসেবে উপগ্রহের তথ্য নিয়ে গবেষণারত একটি প্রতিবেদনে শীর্ষ স্থানীয় লেখক।
এই গবেষণাটির মূল বক্তব্য হচ্ছে আমরা নীতিগতভাবে তাপের এই লক্ষণগুলি তাপ নিঃসরণ সম্পর্কে তথ্যগুলি ব্যবহার করতে পারি যা আমরা আগ্নেয়গিরির পৃষ্ঠে পর্যবেক্ষণ করি। আমরা সেই তথ্যটি আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের আরো ভালোভাবে পূর্বাভাস দেওয়ার জন্য ব্যবহার করতে পারি।
নাসার বিজ্ঞানীরা উপকরণগুলির সাথে উপগ্রহের উপর ১৬ বছর ধরে উজ্জ্বল তাপমাত্রার প্রভাব নিয়ে গবেষণা এবং অধ্যয়ন করেছেন। তারা অনুধাবন করেছিলেন যে অগ্নুৎপাত হওয়ার কয়েক বছর আগে থেকেই আগ্নেয়গিরির পৃষ্ঠদেশের বেশিরভাগ অংশের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়।
One of our main goals, main tasks is to monitor volcanoes.
আমাদের অন্যতম প্রধান লক্ষ্য, আমাদের প্রধান কাজ হল আসল সময়ে আগ্নেয়গিরি পর্যবেক্ষণ করা এবং তাই এই নতুন পদ্ধতিটি সংযুক্ত করে আমরা সক্রিয় আগ্নেয়গিরির ক্রিয়াকলাপগুলি আরো ভালোভাবে বুঝতে পারব এবং যে কোনো ধরনের বাধা বিপত্তিগুলি যাতে আগে থেকে বুঝতে পারি তার জন্য প্রচুর অতিরিক্ত তথ্য সরবরাহ করতে পারব।
গিরোনা বলেন, শনাক্তকরণের জন্য নতুন সরঞ্জাম যুক্ত করতে পারলে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হওয়ার কয়েক মাস বা কয়েক বছর আগেও গবেষকরা ভবিষ্যৎবাণী করতে পারবেন।
To better understand what's going on in the subsurface and also to provide forecasts of the activity. It's not in general.
উপগ্রহটিতে কি চলছে তা আরো ভালোভাবে বুঝতে এবং ক্রিয়াকলাপের পূর্বাভাস দেওয়ার জন্য আমরা মূলত সমস্ত বিভিন্ন পদ্ধতি একত্রিত করি। এই পূর্বাভাসগুলি দ্বারা সাধারণভাবে সোজা নয়, তবে নতুন পদ্ধতি এবং নতুন তথ্যের তালিকা সংযুক্ত করে আমরা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের আরো দৃঢ় পূর্বাভাস দিতে সক্ষম হই।
পাকুয়া আগ্নেয়গিরির চারপাশে ২১টি জনসম্প্রদায়ের বসবাস রয়েছে। এপ্রিল মাসে প্রতি বুধবার ভক্তরা লাভাতে গিয়ে পবিত্র জল ছিটিয়ে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে তাদের শ্রদ্ধা নিবেদন করতে এবং লাভার প্রবাহ তাদের জনবসতির দিকে অগ্রসর বন্ধে ঐশ্বরিক হস্তক্ষেপের জন্য সেখানে তীর্থযাত্রা করে থাকেন। কিরোনা আরো বলেন, পরবর্তী কোন বড় বিস্ফোরণ ঘটার আগে প্রচুর পরিমাণে তথ্য সংগ্রহের সাহায্যে বিজ্ঞান কিন্তু এই জাতীয় সম্প্রদায়গুলিকে সতর্ক করতে সক্ষম হবে।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.